জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন রমজানুল মুবারকের অত্যন্ত পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। ইলিমের মধ্যে আমরা ওই সকল বিষয় সম্পর্কে জানি যেগুলো জানা আমাদের জন্য ফরজ রয়েছে। ইনশাল্লাহ আজও আমরা চমৎকার একটি বিষয় নিয়েছি, আর তা হচ্ছে সিজদা। আমরা সিজদা সম্পর্কে জানব, সিজদা কোন আয়াতের ভিত্তিতে ফরজ হয়েছে, সিজদা কিভাবে দিতে হবে, নারী পুরুষের সিজদার যে বিধান রয়েছে, সিজদায় বসার যে বিধান রয়েছে, সেগুলোর মধ্যে যে পৃথকতা রয়েছে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাল্লাহুল কারীম। আসুন অনুষ্ঠানের মূল আলোচনা শুরু করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাসিতুম শাইআন ফসাল্লু আলাইয়া তাযকুরুহু ইনশাআল্লাহু তাআলা। অর্থাৎ যখন তোমরা কোনো কিছু ভুলে যাবে তখন আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তা স্মরণে এসে যাবে। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদা যে ফরজ হয়েছে এই ব্যাপারে কয়েকটি আয়াত রয়েছে, যেমন আল্লাহ পাক এক জায়গায় ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তো এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সিজদা করার হুকুম দিয়েছেন, আদেশ করেছেন। অন্যত্র সূরা আলাকের 19 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসজুদ ওয়াকতারিব, এবং আল্লাহকে সিজদা করো এবং তার নৈকট্য অর্জন করো। অর্থাৎ সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এই বিষয়টি আমরা এখানে বুঝতে পারি। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই প্রসিদ্ধ বাণী যে সল্লু কামা রআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিটি নামাজ সিজদার মাধ্যমে করেছেন, সম্পন্ন করেছেন, এবং শুধু সম্পন্ন করেছেন তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে অসংখ্য সময় পার করেছেন। তো নামাজের মধ্যে আমাদেরকে অবশ্যই, যদি আমরা আমাদের নামাজ সম্পূর্ণ করতে চাই, নামাজ পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সিজদা করতে হবে, শুধু করতে হবে তাই নয়, পরিপূর্ণভাবে সিজদা আদায় করতে হবে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সুম্মা সাজুদু হাত্তা তাতমাইন্না সাজিদান, যে নামাজ শিক্ষা দিতে গিয়ে এক পর্যায়ে বলেন যে সিজদা করো ওই রকমভাবে যে স্থিরভাবে সুন্দরভাবে যে তোমার মন কি হয়ে যায়, মুতমাইন হয়ে যায়, প্রশান্তি হয়ে যায়। তো সুন্দরভাবে চমৎকারভাবে সিজদা আদায় করা। এছাড়াও আমরা গত পর্বে জেনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তির নামাজের প্রতি, ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেন না যে সুন্দরভাবে সুজা হয়ে রুকু সিজদা করে না। সুতরাং আমরা যদি চাই আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সিজদা যথাযথভাবে আদায় করতে হবে। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন সিজদা করতে হবে সেটা কিভাবে, কতটুকু অঙ্গের মাধ্যমে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, অর্থাৎ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি সাতটি অঙ্গের উপর সিজদা করি। আর সেই অঙ্গগুলো কি? সেই অঙ্গগুলো হচ্ছে কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে। তো তো আল্লাহ পাক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার আদেশ দিয়েছেন সেটাও আমরা জানলাম, কোরআনে পাকের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সর্বোপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে বিষয়টি আদেশ করেন সেটি যদি ইস্তেসনা না হয়, বিশেষ না হয়, তাহলে উম্মতের জন্য সেটা কি হয়, আবশ্যক হয়, সেটা পালন করা ফরজ হয়ে যায়। আর এই সেজদার উপকারিতা কি রয়েছে, এই সেজদা যে আমরা শুনলাম অসজুদ ওয়াকতারিব, সেজদা করা এবং আল্লাহ তাআলার নৈকট্য হয়ে যাও, তো নৈকট্য লাভের অন্যতম একটি বিষয় হচ্ছে সেজদা, যেমনটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআসিরুদ দুআ, অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদা অবনত থাকে, অর্থাৎ সেজদার মধ্যে থাকে। আর এও বলা হয়েছে যে তোমরা ওই অবস্থা যেহেতু আল্লাহ তাআলা নিকটবর্তী থাকো, সুতরাং তোমরা সেজদায় অধিক পরিমাণে দোয়া করো। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। আমাদেরকে দোয়া করার একটি পন্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কোন সময় আমাদেরকে দোয়া করা উচিত এবং অধিক হারে দোয়া করতে বলেছে, আর তা হচ্ছে সিজদার মধ্যে। কেন? তো ওই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে থাকে। তো সিজদা হচ্ছে ওই জিনিস, সিজদার গুরুত্ব নামাজে এত বেশি যে যে ব্যক্তি সিজদা করতে অক্ষম তার জন্য কিয়াম মাফ হয়ে যায়। যে দাঁড়ানো নামাজের মধ্যে একটি রুকন রয়েছে কিয়াম করা, তো সে কিয়ামও বাতিল হয়ে যায় যে ব্যক্তি সেজদা করতে পারে না যদিও সে দাঁড়াতে সক্ষম। তো এটাই হচ্ছে সেজদা, সেজদার মাহাত্ম এবং গুরুত্ব হচ্ছে এটাই। এই মাসালার মাধ্যমে এটা বোঝা যায় যে যে ব্যক্তি সেজদা করতে অক্ষম তার জন্য কিয়াম মাফ। কেননা কিয়াম থেকে সেজদায় যাওয়াটা এটার মধ্যে অনেক বিনয়, এটার মধ্যেই অনেক খুশু, এটার মধ্যে অনেক খুজু। তো যে ব্যক্তি সেজদাতেই সক্ষম নয় তার জন্য কিয়াম বাতিল করা হয়েছে। এখন আমরা নামাজের আহকাম থেকে কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানবো, যেই মাসালাগুলো আমির আলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়া নামাজের আহকামের মধ্যে উল্লেখ করেছেন। নাম্বার এক, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে হুকুম করা হয়েছে সাতটি হার দ্বারা সিজদা করার জন্য। ওই সাতটি হার হলো মুখ তথা কপাল, ওই ও উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাঞ্জা। আরো হুকুম হয়েছে কাপড় ও চুল যেন সংকুচিত না করি। তো নামাজ কিভাবে পড়তে হবে বা নামাজের মধ্যে যে সাতটি অঙ্গের মাধ্যমে আমাদের কি সিজদা করতে হবে এখানে উল্লেখ করা হয়েছে। তো এই হাদিসের যে শেষ অংশটা রয়েছে সে ব্যাপারে একটু কথা বলবো, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসের মধ্যে সাথে এই ইরশাদ করা হয়েছিল যে কাপড় ও চুল যেন সংকুচিত না করা হয়। তো এই বিষয়টি কিন্তু আমরা এখন দেখতে পাই, এমনকি অনেক জায়গায় এও বলতে শোনা যায় যে নামাজের পূর্ব মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্য করে বলা হয় যে আপনাদের প্যান্ট এবং পায়জামা যদি লম্বা থাকে তাহলে সেটা বটিয়ে নিন। অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে যে কাপড় ও চুল যেন সংকুচিত না করা হয়, বটানো না হয়, আর হুকুম দেওয়া হয় এর বিপরীত, এমনটা না করা। যদি লম্বা থাকে তাহলে নামাজের মধ্যে বিশেষভাবে সেটা যেন আমরা আরও ছেড়ে দেই। যদি আপনি খাটো করে পড়তেই চান তাহলে আপনি ওই রকম মাপ দিয়ে বানান তৈরি করুন যে আপনার পায়জামা সেটা যেন টাকনুর নিচে নাই নামে, আপনার প্যান্ট যেটা ক্রয় করেছেন বা যেটা বানিয়েছেন সেটা যেন ওই রকম না হয় যে আপনার টাকনুর নিচে না চলে যায়। তো সেটা হচ্ছে এক বিষয়। আরেক বিষয় হচ্ছে যে নামাজের মধ্যে যদি এগুলো লম্বা হয়ে যায় তাহলে সেটা যেন আমরা বটে না রাখি, সংকুচিত না করে রাখি। এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে এবং বিশেষত নামাজের মধ্যে এই বিষয়টি আমাদের দেখা উচিত। তাছাড়া যে হাদিসের পাকের মধ্যে এসেছে যে অহংকার বশত যে ব্যক্তি টাকনুর নিচে জামা পরে তো তার জন্য শাস্তি রয়েছে, সেটা হচ্ছে অহংকার বশত এবং সেটা হচ্ছে নামাজের বাইরের বিষয়, নামাজের মধ্যে নয়। এবং আমরা যদি ফিকহের যে কিতাবগুলো রয়েছে যে কিতাবে আপনি অধ্যয়ন করুন না কেন, কোনো কিতাবের মধ্যে এরকম নেই যে কেউ যদি টাকনুর নিচে পায়জামা রেখে প্যান্ট রেখে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। না নামাজের শর্তের মধ্যে এটি আছে, না নামাজ ভঙ্গের কারণের মধ্যে এটি আছে। তো আমরা কোরআন ও হাদিস যেভাবে বলে, উলামায়ে কেরামগণ যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, আমরা সেই মোতাবেক করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার দুই, প্রত্যেক রাকাতে দুইবার সিজদা করা হচ্ছে ফরজ। নাম্বার তিন, সিজদাতে কপাল জমিনের উপর ভালোভাবে স্থাপন করা আবশ্যক। ভালোভাবে স্থাপনের অর্থ হচ্ছে জমিনের কাঠিন্যতা ভালোভাবে অনুভূত হওয়া। যদি কেউ এভাবে সিজদা করে যে কপাল ভালোভাবে জমিনে স্থাপিত হয়নি তাহলে তার সিজদা হয়নি। এই বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য করা উচিত। আমরা যাই তাড়াহুড়ো করে আবার তাড়াহুড়ো করে উঠে যাই, জমিনের সাথে কপাল স্থির হয়েছিল কিনা, ভালোভাবে লেগেছিল কিনা সেটা আমাদের জানা নেই, আমরা জাস্ট নামাজ পড়ে ফেলেছি। তো এমনটা হলে হবে না, ভালোভাবে জমিনের সাথে স্থাপিত হতে হবে, কেননা সেজদার মধ্যে এই অঙ্গগুলোকে লাগানো, যেগুলোর ব্যাপারে আমরা শুরুতে শুনলাম, সেটা হচ্ছে ফরজ। নাম্বার চার, কেউ কোনো নরম বস্তু যেমন ঘাস, বাগানের সতেজ ঘাস, তুলা অথবা কার্পেট ইত্যাদির উপর সেজদা করলো, যদি এমত অবস্থায় কপাল ভালোভাবে স্থাপিত হয়, অর্থাৎ কপালকে এতটুকু চাপ দিল যে এর উপর আর চাপ যায় না, তাহলে তার সিজদা হয়ে যাবে, অন্যথায় কিন্তু হবে না। নরম কার্পেটের উপর আমরা অনেকে নামাজ পড়ি, বিশেষত শীতকালে এরকম অনেক মসজিদ দেখা যায় যে অনেক নরম থাকে, তো সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর যদি মনে হয় যে না আর নিচে যাচ্ছে না, তাহলে সেটা বুঝতে হবে যে এখানে হচ্ছে আমার শেষ, এবং এর মাধ্যমে আমার সেজদাটা কি হবে, পরিপূর্ণভাবে আদায় হবে। নাম্বার পাঁচ, বর্তমানে মসজিদ সমূহে কার্পেট বিছানোর প্রচলন হয়ে গেছে, বরং কোনো কোনো জায়গায় কার্পেটের নিচে ফোমও বিছিয়ে দেওয়া হয়। কার্পেটের উপর সেজদা করার সময় এই বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কপাল যেন ভালোভাবে স্থাপিত হয়, নতুবা নামাজ হবে না। নাকের ডগা নয় বরং নাকের হাড় পর্যন্ত ভালোভাবে চেপে না লাগলে নামাজ মাকরুহে তাহরিমই হবে, নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এটাও একটা কিন্তু খুবই চমৎকার একটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। সেজদা দিয়ে আমরা অনেকে শুধু নাকের যে ডগা আছে এটা লাগিয়ে নেই, নাকের যে হাড় রয়েছে সেটা নয়। তো এই ব্যাপারে বলা হচ্ছে যে নাকের হাড় লাগানো সেটা হচ্ছে ওয়াজিব, সেটা যদি না করায় তাহলে মাকরুহে তাহরিমই হয়ে যাবে, এবং পুনরায় সেই নামাজটা আদায় করা ব্যক্তির জন্য ওয়াজিব রয়েছে। নাম্বার ৬, স্প্রিং এর গদির উপর কপাল ভালোভাবে বসে না, কাজেই এর উপর নামাজও হবে না। স্প্রিং যে রয়েছে এবং গদির উপর বা গদির নিচে স্প্রিং লাগানো হচ্ছে যেটা উঁচু নিচু হয়, তো এই ধরনের জিনিসের উপর নামাজ পড়লে নামাজ আদায় হবে না, কেননা সেজদাটা জমিনের উপর সেজদা করার বিষয় রয়েছে, তো ওইটার হুকুম পাওয়া যাচ্ছে না। তো এই জন্য বলা হচ্ছে যে ওই ক্ষেত্রে নামাজটা হবে না। তো এই বিষয়গুলোর প্রতি আমরা একটু দৃষ্টি দেবো, বিশেষত শীতকালে এই বিষয়গুলোর আমরা সম্মুখীন হয়ে থাকি, মসজিদে নামাজের কার্পেট বা নিজেরা যখন জায়নামাজ নিয়ে নামাজ পড়ি, তো জায়নামাজ এত সুন্দর হয়, এত ডিজাইনেবল হয় এবং এত মখমল হয়, এত কোমল হয়, নরম হয়, তো দেখা যাচ্ছে যে যেভাবে করতে বলা হয়েছে, চাপ দেওয়ার কথা বলা হয়েছে, সেটা আমরা করি না বা মনোযোগ থাকে না আমাদের অনেক সময়। মাসালা হয়তো অনেকে জানে কিন্তু মনোযোগ না থাকার কারণে আদায় হয় না। তো এই মাসালাগুলো আমরা বারবার পড়ি এবং এর সাথে আমি আমার নিজের অবস্থাকে একটু মিলিয়ে নিই যে আদৌ কি আমার নামাজটা হচ্ছে কিনা। যে জানা এক বিষয়, যেমন এখানে কিছু বিষয় এমন রয়েছে আমরা অনেকেই জানতাম না, এখন জানতে পেরেছি। আবার অনেকে এরকম ছিল যারা জানতো কিন্তু মনোযোগ না থাকার কারণে এই বিষয়গুলো ছুটে যায়। তো চর্চা করতে হবে এর জন্য, আপনি যখন বারবার এই বিষয়গুলো পড়বেন করবেন খেয়ালের সাথে, তাহলে আপনার এক সময় কি হয়ে যাবে, মস্তিষ্কের মধ্যে বসে যাবে, তখন আর এগুলো এত সহজে আপনার ছুটবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বারবার পড়ার, বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা হাদিস থেকে শুনব যে আসলে সিজদায় কিভাবে যেতে হবে, সিজদায় কিভাবে যাওয়া উচিত এবং সুন্নত তরিকা কি রয়েছে। আন ওয়াইল ইবনে হুজুরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা সাজাদা ওয়াদআ রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি ওয়া ইযা নাহাদা রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি রাআহুল আরবাআতু ওয়া ইবনু খুযাইমাতা ওয়া ইবনু হিব্বান। হাদিসের অর্থ, হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সিজদায় যেতেন তখন হাতের আগে নিজের হাঁটু মাটিতে রাখতেন, আর যখন সিজদা থেকে উঠতেন তখন হাঁটুর আগে নিজের দুই হাত উঠাতেন। অর্থাৎ সিজদাতে যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখা, এরপর হাত রাখা। তো এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এই হাদিসের ব্যাখ্যায় কি এসেছে, এই হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আব্দুল হাই লাহসাবি রহমাতুল্লাহ তাআলা আলাই হাশিয়া শরহে বিকায়া গ্রন্থে এর সনদকে শক্তিশালী বলে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ তাআলা আলাই এটিকে সহি বলেছেন। অধিকাংশ আহলে ইলম এই হাদিসের উপরে আমল করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি অত্যন্ত প্রসিদ্ধ ছিল, যে উলামায়ে কেরামগণ এটি বর্ণনা করেছেন এবং উলামায়ে কেরামগণের উপরই আমল করেছেন। তো আমরাও যখন নামাজে যাব, নামাজ পড়ব, সিজদা করব, তখন সিজদাতে যাওয়ার সময় প্রথমে আমরা কি রাখবো, হাঁটু রাখবো, এরপর আমরা হাত রাখবো। আবার সিজদা থেকে উঠার সময় আমরা আগে হাত উঠাবো, তারপর কি করব, হাঁটু উঠাবো। এই বিষয়ে যদি আরো আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে নামাজের আহকাম দেখতে হবে। সেখানে খুবই চমৎকার ভাবে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া এই বিষয়গুলো বর্ণনা করেছেন, যে নামাজের সুন্নত কি রয়েছে, কোন সময় কোন আমলটি করা সুন্নত রয়েছে, কোনটি মুস্তাহাব রয়েছে, কোনটি করা যাবে না, কোনটি মাকরুহে তাহরিমি, কোনটি মাকরুহে তানজিহি, নামাজ ভঙ্গের কারণ কি কি রয়েছে, এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করেছেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া। এ ব্যাপারে আরো একটি বর্ণনা আমরা শুনে নেই। ওয়ান আলকামাতা ওয়াল আসওয়াদি ক্বালা, এ বিষয়ে অর্থাৎ এই নামাজে প্রথমে কি করব, আমরা হাত রাখবো না হাঁটু রাখবো, তো এই বিষয়ে আরো একটি হাদিস আমরা শুনে নেই। ওয়ান আলকামাতা ওয়াল আসওয়াদি ক্বালা হাফিজনা আন উমরা ফি সালাতিহি انه خر بعد ركوعه على ركبتيه كما يخر البعير ووضع ركبتيه قبل يديه। অর্থাৎ হযরত আলকামা এবং আসওয়াদ রাহিমাহুমাল্লাহ থেকে বর্ণিত, তারা বলেন আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ থেকে মুখস্থ রেখেছি, স্মরণ রেখেছি যে তিনি রুকুর পরে তার হাঁটুর উপর ভর দিয়ে সেজদায় যেতেন, যেভাবে উট বসে, আর তিনি তার হাত রাখার আগেই হাঁটু রাখতেন। অর্থাৎ সিজদাতে যাওয়ার সময় প্রথমে আমাদেরকে হাঁটু রাখতে হবে, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল। এবং এখানে জগৎ বিখ্যাত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে যদি অধ্যয়ন করি তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন, এবং এখানে আসওয়াদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তো তারা এই বিষয়গুলো বর্ণনা করেছেন, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে তাকিদ দিয়েছেন। তো আমরাও যখন অনেক সময় অলসতার কারণে দেখা যায় যে কি করি, আমরা প্রথমে হাত দিয়ে দিই, না এমনটা করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে এটাই যে প্রথমে আমাদেরকে হাঁটু দিতে হবে, তারপর আমাদেরকে হাত দিতে হবে, তারপর আমাদের নাক, তারপর আমাদের কপাল, আর উঠার সময় এর বিপরীত, প্রথমে আমাদের কপাল উঠবে, তারপর আমাদের নাক, তারপর আমাদের হাত, তারপর হচ্ছে হাঁটু। তো এই বিষয়টা আমরা একটু স্মরণ রাখবো, এটাই হচ্ছে সুন্নত। এভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, নামাজ আদায় করেছেন। তো আমরা যদি চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এর উপর আমল করতে, এর মিসদাক হতে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এরকম ভাবেই নামাজ আদায় করতে হবে, যেভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে এবং উলামায়ে কেরামগণ যেটিকে সহি বলেছেন, ঠিক বলেছেন, উলামায়ে কেরামগণ যেটিকে ঠিক বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, ওই যে হাদিস, যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি অঙ্গের দ্বারা কি করতেন, সিজদা করতেন, এখানে ওই হাদিসটি এসেছে, যেমন আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আন্নাহু سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا سجد العبد سجد معه سبعة أراب وجهه وكفاه وركبتاه وقدماه رآه الترمذي। হাদিসের অর্থ হযরত সাইয়েদুনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন কোনো বান্দা সিজদা করে তখন তার সঙ্গে সাতটি অঙ্গ সিজদা করে, একটি হলো মুখমণ্ডল, তার দুই হাত, দুই হাঁটু এবং দুই পা। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসান সহি, আর আহলি আলেম এই হাদিসের উপরে আমল করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে পুরুষ কিভাবে সিজদা করবে এবং মহিলারা কিভাবে সিজদা করবে, উভয়ের জন্য পৃথক পৃথক হাদিস রয়েছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালবি। অর্থাৎ তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি, ইমাম বুখারি, ইমাম মুসলিম, অনেক ইমাম তাদের হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। বিখ্যাত সাহাবি হযরত সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অন্যতম রুকন সিজদার একটি নিয়ম এই হাদিসে উল্লেখ করেছেন, আর তা হচ্ছে যে তোমরা সিজদা পরিপূর্ণভাবে ইতিদালের সাথে আদায় করো, এবং তোমরা সিজদার মধ্যে তোমাদের যে কালাই রয়েছে, হাত রয়েছে এটা কুকুরের ন্যায় কি করবে না, বিছিয়ে দেবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের উদ্দেশ্য করে বলেছেন যে আমরা যেন সিজদায় গিয়ে আমাদের হাতগুলো কুকুরের হাতের ন্যায়, কুকুর যেভাবে বসে আমরা দেখি না যে কিভাবে বিছিয়ে দেয়, তো এইভাবে আমাদেরকে সিজদায় হাত বিছিয়ে দিতে নিষেধ করেছেন। আর এটি হচ্ছে পুরুষদের জন্য। আমরা যদি এই হাদিসের শব্দগুলোর মধ্যেই বোঝা যাবে আদেশটা হচ্ছে পুরুষদের জন্য, কেননা ইয়াবুসুতু আহাদুকুম, এই যে কুম জমির রয়েছে এটা পুরুষদের জন্য রয়েছে, আর মহিলাদের জন্য যে জমির সর্বনাম রয়েছে সেটা হচ্ছে কুন্না। তো বোঝা যাচ্ছে হাদিসের মধ্যে যে আদেশটি হয়েছে সেটা হচ্ছে মূলত পুরুষদের জন্য। তো মহিলাদের জন্য কি আদেশ হয়েছে সিজদার মধ্যে, তারা কিভাবে সিজদা দিবে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হচ্ছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাররা আলা ইমরাতাইনি তুসাল্লিয়ানি ফাকালা ইদা সাজাদতুমা ফাদুম্মা বাযাল লাহমি ইলাল আরদি ফাইন্নাল মাররাতা লাইসাত ফি যালিকা কারাজুলিন বা কারাজুলিন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তারা এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের অর্থ কি রয়েছে, বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ আদায় করছিলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইদা সাজাদতুমা ফাদুম্মা বাযাল লাহমি, অর্থাৎ যখন তোমরা সিজদা করবে তখন তোমাদের শরীরের কিছু অংশকে জমিনের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিবে, অর্থাৎ পেট উরুর সঙ্গে এবং হাত জমিনের সঙ্গে লেগে থাকবে। তো এখানে মহিলাদের কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেজদার ক্ষেত্রে পৃথক করে দিয়েছেন, যে পুরুষরা যখন সিজদা করবে তখন তাদের হাত জমিনের মধ্যে লাগবে না কুকুরের ন্যায়, কিন্তু মহিলারা যখন নামাজ আদায় করবে তখন তারা জড়ো সড়ো হয়ে তাদের একটি অঙ্গ আরেকটি অঙ্গের সাথে লেগে থাকবে। কেন এ ব্যাপারে উলামায়ে কেরামগণ কালাম করেছেন যে কেন করবে, কারণ এর মধ্যে অধিক পর্দা রক্ষা হয়। আচ্ছা, এই হাদিসটি ইমাম আবু দাউদ মারাসিল গ্রন্থে এবং ইমাম বাইহাকি সুনানে বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে ইমাম বাইহাকি মারফু সূত্রে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো নারী সিজদা করবে তখন সে তার পেটকে তার উরুর সঙ্গে লাগিয়ে রাখবে, কেননা এতে অধিক পর্দা রক্ষা হয়। আর এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মহিলারা এভাবে কেন সিজদা করবে, কেননা এতেই অধিক পর্দা রক্ষা হয়। আমরা যখন কিয়ামের আলোচনা করেছি সেখানে আমরা শুনেছি যে মহিলারা কিভাবে হাত তুলবে এবং কোথায় হাত বাঁধবে, কেননা সেখানে এই কারণে উল্লেখ করা হয়েছিল যে এখানে পর্দা অধিক রক্ষা হয়। আর এক্ষেত্রেও যদি দেখি যে সেজদার মধ্যে পুরুষের ন্যায় যদি মহিলারা সেজদা করে তাহলে সেখানে পর্দার লঙ্ঘন হয় এবং বিষয়টি দেখতে দৃষ্টিকটু লাগে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এটাই বলেছেন যে এর মধ্যে অধিক পর্দা রক্ষা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুন। এছাড়াও এ বিষয়ে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি রয়েছে। কি উক্তি, ফাল তাদুম ফাখিদাইহা, সে যেন নিজের উরু দুটো একত্রে রাখে। এবং ইমাম ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উক্তি রয়েছে। ওই ইব্রাহিম নখঈ যার কথা কোট করে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় দলিল দিয়েছেন, তিনি কি বলেছেন এবং এই কথাটি ইমাম বাইহাকী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন, কথাটি হলো কানাতিল মারওয়াতু তুমারু ইযা সাজাদাত আন তুলযিকা বাতনাহা বি ফখি যাইহা কাইলা তারফা উজজাতুহা ওয়ালা তাজাফা কামা ইয়াজাফির রাজুলু। এর অর্থ হচ্ছে নারীকে নির্দেশ দেওয়া হয়েছে সে যখন সিজদা করবে তখন যেন তার পেটকে তার উরুর সঙ্গে লাগিয়ে নেয়, যাতে তার নিতম্ব উঁচু না হয় এবং সে পুরুষদের মতো শরীরের অঙ্গগুলো আলাদা করে না রাখে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মহিলারা কেন ওই রকমভাবে গুটিয়ে জড়ো সড়ো হয়ে নামাজ পড়বে, কেননা এর মধ্যে অধিক পর্দা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জালাসাতিল মারওয়াতু ফিস সালাতি ওয়াদাআত ফখিদাহা আলা ফখিদিহাল উখরা ওয়া ইযা সাজাদাত আলসাকাত বাতনাহা বিফখিদাইহা কাআসতারিন মা ইয়াকুনু লাহা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানযুরু ইলাইহা ওয়া ইয়াকুলু ইয়া মালাঈকাতি উশহিদুকুম আন্নী ক্বদ গফারতু লাহা। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে কোনো নারী যখন নামাজে বসে তখন যেন সে তার ডান উরু অপর উরুর উপর রাখে, আর যখন সে সেজদা করে তখন যেন পেট উরুর সাথে মিলে রাখে, যা তার সতরের জন্য অধিক উপযোগী। আল্লাহ তাআলা তাকে দেখে ফেরেশতাদের সম্বোধন করে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিসটি সুনানে কুবরা ইমাম বাইহাকী রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেছেন। তো এইখানেও এই কি কথা উল্লেখ হয়েছে যে এইভাবে যদি মহিলারা জড়সড় হয়ে সিজদা করে তাহলে অধিক সতর সুন্দর থাকে, সতর ঢাকা থাকে, এবং আল্লাহ তাআলা তাকে নিয়ে গর্ব করে এবং তাদের ফেরেশতাদেরকে সাক্ষী বানায় যে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন একটি যে সংশয় অনেক সময় আমাদেরকে দেখা দেয় যে হাদিসে তো এসেছে যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইরশাদ করেছেন যেভাবে তোমরা আমাকে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইরশাদ করেছেন যেন আমরা হাতকে সিজদার মধ্যে বিছিয়ে না দেই, বরঞ্চ উঁচু করে রাখি। তো এর অর্থ কী রয়েছে? এর তো কিছুটা ব্যাখ্যা উপরে অতিবাহিত হয়েছে যে এখানে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে সিগা ব্যবহার করা হয়েছে, সর্বনাম ব্যবহার করা হয়েছে, সেটা মূলত পুরুষদের জন্য রয়েছে, এবং পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য আলাদা করে দিয়েছেন এবং আমরা কয়েকটা হাদিসও এই ব্যাপারে শুনলাম। তো এই যে হাদিসটা রয়েছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেন, যে বলেন এখানে শুধু এতটুকু হাদিস পড়লে আমাদের চলবে না, এর যে সম্পূর্ণ হাদিস রয়েছে সেটাও আমাদেরকে পড়তে হবে। সেটা কি? ফাইদা হাদারাতিস সালাতু ফালইয়াযিন লাকুম আহাদুকুম ওয়াল ইয়ামুকুম আকবারুকুম, অর্থাৎ যখন তোমরা নামাজ পড়বে তো আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ পড়ে, যখন নামাজের সময় হবে তখন তোমাদের মধ্য হতে একজন কি করবে, আজান দিবে, এবং তোমাদের মধ্য হতে বুজুর্গ ব্যক্তি তোমাদের কি করবে, নামাজ পড়াবে। সম্পূর্ণ হাদিসটা যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে দুইটি বিষয়, তো তোমাদের মধ্য হতে একজন আজান দিবে এবং তোমাদের মধ্য হতে বুজুর্গ ব্যক্তি কি করবে, নামাজ পড়াবে। তো যে কেউ তো আজান দিতে পারে না এবং যে কেউ তো কি করতে পারে না, ইমামতি করতে পারে না। আজান কে দেয়? পুরুষ ব্যক্তি দেয়। ইমামতি কে করে? পুরুষ ব্যক্তি ইমামতি করে। সুতরাং এই যে হাদিসের শুরুর অংশটা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখানে মূলত পুরুষদেরকেই বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে যেন পুরুষরা নামাজ পড়ে। আর যেই যেই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ইস্তিসনা করেছেন, পৃথক করেছেন যে যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোতে মহিলাদেরকে কি করতে হবে, পৃথকভাবে নামাজ আদায় করতে হবে। সর্বোপরি একটি হাদিসের মাধ্যমে আজকের পর্ব শেষ করব যে আমরা সিজদা থেকে উঠব কিভাবে, সেই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه واله وسلم ينهض في الصلاه على صدور قدميه। হাদিসের অর্থ হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে নিজের পায়ের কিনারার উপর ভর দিয়ে দাঁড়াতেন। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এভাবে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হযরত আবু মালিক এশহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোত্রের লোকদের একত্র করলেন এবং বললেন, তোমাদের সকল পুরুষ ও নারী একত্র হয়ে যাও, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিক্ষা দিব। লোকেরা একত্র হলে তিনি নামাজ শুরু করলেন, তিনি সূরা ফাতিহা ও একটি সূরা পরে রুকু করলেন, তারপর কওমা করলেন, তারপর তাকবীর বলে সিজদায় গমন করলেন, তারপর তাকবীর বলে মাথা উঠালেন, আবার তাকবীর বলে সিজদা করলেন, এরপর তাকবীর বলে দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ তিনি জলসা করেননি। সুতরাং যেভাবে আমরা হাদিসের মধ্যে নামাজের বিবরণ শুনেছি আমরা সেভাবে ইনশাল্লাহ নামাজ আদায় করার চেষ্টা করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের পথে চলো হে খোদা।